चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरवे पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णगुणप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नम्ने गौरद्विजे गुरवे गौरचन्द्राय राधिकायै कदायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो भक्त्या विहीनाय कृपामयीं त्वां शरणं प्रपन्ना वन्दे नमस्ते चरणारविन्दं तवैवास्मि तवैवास्मि भवामि त्वया विना उपेत्स्यै राधे तं नयनां चरणचित्तं सर्वप्रथमे আমি আমাদের পরমারাধ্যতম নিত্যলীলাপ্রবিষ্ট ওম বিষ্ণুপাল শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রী চরণকমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ড প্রণতি জ্ঞাপন তৎপশ্চাৎ আমাদের শিক্ষাগুরু বর্তমান গৌরী বেদান্ত সমিতির সভাপতি আচার্য উচ্চপাল শ্রীল ভক্তি বেদান্ত বঙ্গ মহারাজ শরণেতে আমি তৎপশ্চাৎ সতীর্থ শ্রী ডন্ডী পাদগণ বৈষ্ণব বৈশ্বী যথাযোগ্য আমার সবই অভিবাদন গ্রহণ আজকে মাম গাছিতে জন্ম দিতে কিছু কথা শেষতে বিশেষ করে ওই মাম গাছিতে কিছু কথা অবশেষ থেকে আমি বলেছিলাম যে প্রেমের দুটি পহল দুটি ভাগ সম্ভোগ এবং বিপ্রলম্ব কেউ বিরহ চায় না রাধা কৃষ্ণের সঙ্গে বিরহ হোক মিলন হোক না অর্থাৎ এই বিপ্রলম্ব শ্রেষ্ঠ কেউ চায় যে রাধা কৃষ্ণের জীবনে কখনো মিলিত না হোক আর সবসময় বিপ্রলম্ব থাকুক কেউ চায় তথাপি কৃষ্ণের ইচ্ছাকে অনুগ্রহ করব তিনি সম্ভোগকে পুষ্টি করবার জন্য মিলনের আর আনন্দকে বর্ধন করবার জন্য এই একটা বিপ্রলম্ব ভাব যদিও বৃন্দাবন ছড়ে কৃষ্ণ জানি না কিন্তু তথাপি বিয়োগের অনুভূতি আছে সাধারণভাবে দিন বৃন্দাবন গোচ আগে কৃষ্ণ গিয়েছেন আর গোপীরাজ মহাবিরত অনুভব তারপরে সন্ধ্যার সময় মিলন হয় তখন ভারী আনন্দ একটি পলক পড়ে যায় তাতে ব্রহ্মাকে নিন্দা করছে যদিও ব্রেজেতে গোচারণের পশ্চাৎ আর পূর্বে মিলন হয় তো অত আনন্দ কিন্তু ব্রহ্মা যুদ্ধ সৃষ্টি করতে জানে না তাকে অবসম্পাত আমি যদি ব্রহ্মায় তাহলে তোমাদেরকে যারা কৃষ্ণ দর্শন করবে পলক বিহীন নেত্র দিব আর সমস্ত হাজার হাজার নেত্র তার মধ্যে পলক থাকবে এই বিরহ আছে কিন্তু সবসময় রাখতে হবে কোন ভক্ত চায় না কোন সখী চায় না ব্রজবাসী চায় না যে রাধা কৃষ্ণের বিয়োগী থাকুক বিপ্রলম্ব থাকুক আর ভারী আনন্দ হোক কেউ চায় না তথাপি বিপ্রলম্ব আছে এই সম্বন্ধে আমি ત્રેતા યુગે સીતાદેવી કથને તે રામચંદ્ર જ્યાં બોલે છે આવી ઓઈખાન પ્રલોક સંબંધે કુછ કથા બોલે છે તેની સીતાદેવીકે બોલેછિલેન યામી তোমার স্মরণ সীতা করে আমি তোমার পূজা করে অতএব তুমি গৌরলীলাতে এই দেখে আমার স্মরণ হয়েছিল গৌরলীলাতে আমি আমার বৃদ্ধ মাকে কান্দিয়ে আমার প্রিয়তম ভার্যা সীতা বিষ্ণু ক্রিয়াতে তুমি হবে বিষ্ণু প্রিয়া আর যশোদা মা হবে সচী মা ওই বৃদ্ধ মাতা পিতাকে মাকে কান দিয়ে আর ওই বিষ্ণু প্রিয়া দেবীকে ছেড়ে দিয়ে আমি ঘর ছেড়ে বনে বনে দৌড় সীতা দেবীকে আমি ঘর থেকে বাহির করেছি এবারে এই লীলাতে মহাপ্রভুর লীলাতে বিষ্ণু প্রিয়া দেবী তুমি ঘরে থাকবে আর আমি কি করবো তোমার ঋণ শোধন করবার জন্য আমি বনেতে গমন করে চারিদিকে তো তোমার বিয়োগও আমি হৃদয়তে থাক এই লীলা হবে আরো আমি যেরকম স্বর্ণ সীতা পূজা করছি অর্জন করছি তোমার করব এই অযোধ্যা খিলে তোমাকে দেশ নিকালা করে আর তুমি কি করবে আমি যখন এইসব তোমাকে সব ছেড়ে দিয়ে আমি চলে যাব তখন তুমি কাষ্ঠমেয়ী মূর্তি এখানে স্থাপিত করে বিষ্ণু পূজা দিবে তুমি আমার পূজা করে নয়নে জলেতে ওই বিগ্রহের স্নান অভিষেক হবে ভাব পুষ্পের দ্বারা তুমি আমার অর্চনা করো যদিও আমি মাঝে মাঝে আসবো পুরী থেকে তুমি মনে করবো যে স্বপ্নে এসেছে স্ফূর্তি যেরকম কৃষ্ণ গোপী জন্ম এই প্রকারে কৃষ্ণ লীলাকেও দেখা যায় ত্রেতাতে রামচন্দ্র সীতা আর দ্বাপর যুগেতে কি হল ওই ঋণ শোধ হবার জন্য গোপীগণে তিনি কি করলেন বলে আচ্ছা আমি তো তোমাকে সীতা বাহার করেছিলাম ঘর থেকে এবার আমি ব্রজে ছেড়ে দিয়ে আমিও বিদেশে মথুরা আর দ্বারকা আর তোমার বিরহেতে কি হবে অত্যন্ত এই বৃহৎ ভগবত আমি ইত্যাদি গ্রহে ন বৃন্দাবন যাতে কৃষ্ণচন্দ্র বলদেব সুভদ্রা ওই লীলা শ্রমণ করে ব্রজে কিরকম হয়েছিল গলিত হয়ে গেছে আর ওখানে শুয়ে শুয়ে কি করে রুক্মিণী পলঙ্কের পরে শুয়ে আছেন আর বলেন কি মা যশোদা লড়িতে বিশাখে ও কোথায় শ্রী রাজিকে তুমি বিরহ অনুভূতি করে এইসব ঋণ চুকাইবার এই প্রেমের দুইটি বিভাগ বিপণন সম্ভোগ লীলা বৈষ্ণবগণ ধারাশয়গুলি সাধন ভজন করে এর মধ্যে প্রবেশ করে এইসবগুলি অনুভূতি করে অনুগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রায়রামানন্দকে স্বরূপ দামোদর ইত্যাদিকে দিয়ে গদাধর পণ্ডিতকে দিয়ে এইসবগুলি ভাব প্রকাশ করে সময়ে সময়ে আমরা এইসবগুলি বর্ণন করব আর একটি মহাপ্রভুর লীলা সময়তে মহাপ্রভু একজন পরম অভিজ্ঞ বৃদ্ধ পরিকর ছিলেন তার নাম ছিল সারঙ্গ সারঙ্গ মানে কি বাদ্যেক হয় সারঙ্গী তো মহাপ্রভু সারঙ্গী ছিলেন খুব সুন্দর গান ইত্যাদি করতেন আর মহাপ্রভু তিনি প্রচার করতেন একদিন মহাপ্রভু মাম গাছিতে গিয়েছে, ওই যে সারণ তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি, তুমি একটা শিষ্য হও, যে তোমার সেবা টেবা করবে এই বৃদ্ধ অবস্থা। তিনি বলেন যে প্রভু আমি গুরু হবার যোগ্য নয়, এই জন্য আমি শিষ্য করি না, যোগ্য গুরু হওয়া চাই। তিনি বলেন যে না, তুমি যোগ্য আছো, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমার অভিমান ইত্যাদি কিছু আসবে না, তুমি শিষ্য কর। আমি কাকে শিষ্য করব, আমি দেখি যে সে সকলই তো আমার গুরু, আমি কাকে শিষ্য করব? কালকে যাকেই আগে দেখবে তাকে শিষ্য কর, যে প্রথম তোমার দৃষ্টিতে পড়ে তাকে শিষ্য কর। যে আচ্ছা, যখন আপনার আদেশ তাই পাও না। তিনি প্রতিদিন ভোর বেলা 4টার সময় গঙ্গা স্নানে যেতেন, যেখানে আমার মাম কাছে ছিলেন পাশে গঙ্গা ছিল, ওখানে গঙ্গা স্নান করতে যেতেন 4টার সময়। স্নান করে গিয়ে ফিরে এসে তারপরে ঠাকুরের অর্চন পূজন এইসব নিয়ে তিনি ভোরবেলা উঠেই ভগবানের নাম করতে করতে গঙ্গা স্নানে গিয়েছেন। সেখানে দেখেন যে সে ওই গঙ্গার ধারাতে মধ্যে ধারাতে একটি বালকের শব মরা ভেসে যাচ্ছে, কলা ভেলা হয় না, ভেলা না কি বলে, ভেলা রূপে ভাসে যাচ্ছে। তখন তিনি ওটাকে ঘরে টেনে নিয়ে এসেছে, নিয়ে কিনারা নিয়ে এসে আর তারপরে বাহার করে দিয়ে তার কানেতে তিনি গুরু মন্ত্র দিয়েছে। যখন মহাপ্রভু বলেছেন যে যাকে দেখবে তাকে করবে আগে না না না, ওই মরাতেই তো কিরকম দান করে, যখন কানেতে মন্ত্র দিয়েছেন, মন্ত্রের মধ্যে একটু আছে নিয়ম, প্রথমে মহামন্ত্র দিয়ে আর তারপরে গুরু মন্ত্র দীক্ষা ইত্যাদি মন্ত্র। তখন আমাদের প্রচলন ছিল গোপাল মন্ত্র দিলেই সব হয়েছে, আর কিছু করতে হবে, প্রথমে হরিনাম তারপরে গোপাল। তাই কানে দিয়ে প্রথমে হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে মন্ত্র দিয়ে মা মন্ত্র, আর তারপরে তার বিদ্যা মন্ত্র গোপাল মন্ত্র। গোপাল মন্ত্র দেবার সঙ্গে সঙ্গে এক মুহূর্তে তিনি চোখ খুলেছে, আমি কোথায় আমি কোথায়? তিনি বলেন যে তুমি কে? ও, আমার মনে এখন হচ্ছে যে গতকাল সন্ধ্যার সময় একটি বিষধর নাগ আমাকে কেটেছিল, কেটে দেওয়ার পরে আমি ধীরে ধীরে আমার বোস সমাপ্ত হয়েছে, তারপরে আমি জানিনি যে কি। যখন সে বিষধর সাপ কেটে দিল, কিছুক্ষণ পরে তিনি বেহোশ হয়ে যায়, মারা যায়, মুখ থেকে ফেন টেন এসে। আমাদের বৈদিক রীতি হিন্দু সমাজের আছে, যদি সাপ কামড়িয়ে দেয় মরে যায় তাকে পুড়াবে না, কোন নদীতে তাকে ভেলা ইত্যাদি করে দিয়ে তাকে ছেড়ে দিয়ে। এরকম ভীমের হয়েছিল, তখন তাকে এরকম ভেলাতে করে ছেড়ে দিয়ে তিনি নাগলোকেতে গিয়ে ওই সাঁপুরি দংশন করে আবার তাকে জীবিত করে, এইরকম রীতি। তখন ইনাকে ইনাকে ভেলা করে দিয়ে মাতা পিতা অনেক চিকিৎসা করবার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তিনি বাঁচেন। তখন তাকে মৃত জেনে আর ভেলা করে দিয়ে তাকে ভাসিয়ে ভাসতে ভাসতে ওই সকালবেলা ওখানে এসেছেন, ধরে এসে যখনই তিনি তার নিতে মনতে যখন উঠে, আমি কি কোথায় এসেছি কোথায়? তখন সেই হোস আসলো, গুরুদেবকে বললেন যে আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, এখন আমার মনে হলো যে আমি মারা গিয়েছিলাম, তারপরে আমার ইতিমধ্যে তার বাপ মা সব পাড়া পড়োশি 10-20 গ্রামের লোক ওখানেতে উপস্থিত হয়ে গেল। তখন ওরা সবগুলি কথা শুনায়নি যে কিরকম মারা গেল, কিরকম চিকিৎসা হলো, কি হল, তারপরে ওরা ভারি আনন্দিত। তখন মাতা পিতা পাশ পড়োশি সবগুলি উনাকে বললো, তার নাম ছিল মুরারি, তখন অনেক আগ্রহ করো যে তুমি বাড়ি আর ফিরেছ, তুমি তোরা তো আমাকে মরা জ্ঞান করে ফেলে দিয়েছিল, যিনি জন্ম দেয় সেইটা তো মাতা পিতা, আর তার অপেক্ষা যিনি মন্ত্রদাতা কৃষ্ণ পাদপদ্মে পৌঁছে দিতে পারে ওই যথার্থ মাতা পিতা পরমাত্মা। অতএব আমি আর বাড়ি ফিরব না, আমি আমার এই পারমার্থিক পিতা গুরু আমি এই জীবন করার সেবা, যদি তোমাদের প্রয়োজন হয় এসে এখানে আমার সামনে দেখা যাবে, কিন্তু আমি আর বাড়ি ফিরব তখন। সেই জন্য তার নাম হল সারঙ্গ মুরারী, সারঙ্গে মুরারী। তারপরে তিনি তার গুরু সেবা করতেন, অর্থম সেবা ইত্যাদি করতেন, আর ওইখানে ছিল যেখানে তার পাঠ আমার নিকটে আমাদের রান্না হয়েছিল ওইখানে আছে, ভিড়ের জন্য আমরা যাই নাই, সেখানে একটা দট বৃক্ষ এখনো আছে কি এখন অন্তর্ধান আমি মনে নেই, আমি গিয়েছিলাম দু তিন বছর পূর্বে তো ওখানে ছিল বিরাট 500 বছরের ও বরগদের গাছ, মানে বকুল বৃক্ষ, আর তার জল ভিতরে ফোকলা হয়ে গেছে, আর সেখানে একটা বিষধর নাগ ওইখানে এখন লোক বলে যে সে আমরা মাঝে মাঝে দেখি, এই জন্য সহজে ওখানে কেউ দিচ্ছে। তারপরে শুনেছি যে পরবর্তীকালে সেটি ওখান থেকে চলে গেছে। আর একটি কথা, ওইখানে মহাপ্রভু ভ্রাতুষ্পুত্রী
শিবাস পণ্ডিতের
নাম
নারায়ণী,
তিনি মহাপ্রভু শ্রীষ্ঠ কীর্তনের সময় আর কেউ ছুঁতে পারত না মহাপ্রভু, কিন্তু সে বালিকা ছোট্ট মহাপ্রভুকে দেখে আর কীর্তন ভালোবাসত,
চার বছর বয়সে
তার অনুরাগ দেখে মহাপ্রভু বলেছেন সে একে আমার উচিত ছুটতে পারে আর কেউ। সেই তাহার গর্ভেতে মহাভাগবত মহাপ্রভু লীলা ব্যাস এ বৃন্দাবন দাস ঠাকুর জন্ম, তাহার শ্রী পাঠ বলা হয় বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাঠ। তিনি কি করেছেন, তিনি চৈতন্য ভাগবত তিনি লিখেছেন, প্রথমে তাহার নাম ছিল চৈতন্য মঙ্গল, কিন্তু পরবর্তীকালে চৈতন্য মঙ্গল নাম দিয়ে হল লোচন দাস ঠাকুরের তাহার গ্রন্থকে, আইনার নাম দিয়ে হল চৈতন্য ভাগবত ছিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে তারই উৎকৃষ্ট চরমান কিছু প্রসাদ রূপে যা ছেড়েছেন এই আমি এই লীলা যা আমি বর্ণন করছি, তিনি সব লীলা
বৃন্দাবন
ওইখানে আমরা গিয়েছি, তার চরণে পুষ্পাঞ্জলি আমরা। তারপরে এই বৃন্দাবন দাস ঠাকুর ব্যাস তিনি ভাগবত চৈতন্য ভাগবতে লিখেছেন এত পরিহারে যে পাপি নিন্দা করে তবে লাথি মারো। চৈতন্য মহাপ্রভুর প্রধান শিক্ষা হচ্ছে তৃণাপতি তরোরপি সহিষ্ণু অমানিনা মান দেন, যদি হরিভজনে ছিল সার কিন্তু তৃণাপতি শ্লোক লেগে গেল। আমরা সকলেই হরিভজন করতে এসেছি কিন্তু হয়ে গেছে কি তৃণাদ্রব্য শ্লোক পালন করে সহজে ক্রোধ হয়ে যায়, কাম ত্যাগ উপস্থিত হয়েছে, অন্য বৈষ্ণবগণকে সম্মান দি না, তররূপী সহিষ্ণু হতে পারেনি, তৃণাদ্রব্য সুনিচ হতে পারেনি, অন্য লোককে সম্মান দিনে বুক ফেলে যায় ফেটে যায়, অন্যকে দেখি যেছে ও বেশ প্রতিষ্ঠা হতে আর সহ্য করতে পারে না, কেটে নিজে আর যাত্রা ভঙ্গ করে। আর সবসময় নিজের প্রতিষ্ঠা শুনতে চাই, আজকে কিরকম আমি বললাম ভালো বললাম না, আজকে বেশ ভালো করে দিয়েছি প্রতিষ্ঠা, এইসব এটা হরিভজনের মুখ্য বাধা। যদি প্রণয় রাখতে চাও গৌরাঙ্গ স্বরে, যদি হরিভজনে থাকে সার সব প্রথম তৃণাদপি শুনি দিই, সমস্ত গুণের আগর হলেও নিজেকে অত্যন্ত দিনহীন মনে করে, বাস্তিক আমরা দিন এই বিদ্যা ধন তুম গৌরবের কি কি কাজে লাগে? কাল থেকে কি হয়ে যাবে? মরে যাব, কি ফাগাড়ে যাব, কিছু ঠিক নেই। মরার সময় কি দুশ্চিন্তা আসবে? কিছু ঠিক নেই। জীবের স্বরূপ তো একটা পারমানেন্ট কর্মের মতো, মায়ার দ্বারা আবদ্ধ। তথাপি আমরা জাতি গৌরব কুল বিদ্যা বুদ্ধিমত্তাকে আমরা আর সেই মদেতে আমরা চুরি হয়ে কোন বৈষ্ণব দত্তের সম্মান মনে করি যে ও তুমি আমি সঙ্গে থাকে না। যতদিন না এই বৈষ্ণব দত্তকে সম্মান করবে, যতদিন না কেনা তখন শুনি, যতদিন না অন্যকে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান সর্বত্রই জীবে সম্মান দিবে, জানি ভাই এইগুলি শিক্ষা পালন করতে হবে। ঘর বাড়ি ছেড়ে শুধু আসলে হবে না, এমন চিত্তকে নিবিষ্ট করতে হবে কৃষ্ণ লীলা মহাপ্রভুর লীলা, যাতে সময় ফুরসত পায় না মন জেসে এই ওই মহাদুষ্ট, ওই মহাদুষ্ট, ওর জন্য আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভজন করতে পারব নিজের দুর্ভাগারে এইসবগুলি চিন্তা করে না, অন্য লোকের দোষ। কৃষ্ণ বলেছেন না ওই যে এইগুলি দুঃখ ইত্যাদি যে হচ্ছে অন্য কেউ দিতে পারে না, তত্ত্বে কম্পাম সুসুমিচ্ছমান ভুঞ্জান এবার কৃতম বিপাপ হৃদবার প্রভুবি বিধান নমস্তে জীবিত যাহ মুক্তি পদে সদায় ভার। আমাদের দুঃখ কষ্ট আসে, বদ্ধ জীবের এইগুলি আসবে নিজের কর্মের ফলে, আর বৈষ্ণবদের কেন আসে? কালকে আমাদের শ্রীমান তীর্থ মহারাজ বলেছে, কিন্তু আমি তাতে সম্মত নাই। এই বাজারে থেকে আমি হাড়ি ভাঙছে এই জন্য যে সব লোক জানবে কি সীতাদেবী কর্মফলেতে আর তার একাদশী ব্রত যুদ্ধা করলে আর এই দুঃখগুলি এসেছিল, এটা কে স্বীকার করে? এরকম কখনো সভাকে বলবে না, মনেতে চিত্তেতে ওগুলি আনবে না। সীতাদেবী এই যে হয়েছিল কি রাম ত্যাগ করে দিলেন একেবারে না দুবার, এটা সীতাদেবী কর্মফল? আরে সাধারণভাবে আমাদের মতন লোকের কর্মফল থাকে না কৃষ্ণনাথের প্রভাবে, আমাদের কোনো কর্মফল নাই, এই বৈষ্ণবদের কর্মফল নাই, আর সীতাদেবী দ্রৌপদী এইসবগুলি কর্মফল আসবে? গান্ধারী গান্ধারী তো কম মনে করো না, তথাপি গান্ধারীকে না হয় উদাহরণ দিতে পারি, কিন্তু সীতাদেবী রাধিকা বিরহেতে মরছে কৃষ্ণ, এটা কোন পাপের ফল? উনিও বোধ হয় একাদশী নির্দিষ্ট করেছিলেন, কোন একাদশী? ও বৃদ্ধা একাদশী করছেন, এই যেন এই উনার দুঃখ কষ্ট হল। বিশেষ করে এই সীতাদেবী আমাদের শ্রীমতী রাধিকা দ্রৌপদী কি পাপ করেছিল? পুরাণেতে এইগুলি কথা আছে, কিসের জন্য? পুরাণ হচ্ছে সমল গ্রন্থ, শ্রীমৎ ভাগবত হচ্ছে অবধ প্রমাণ, সেখানে কোন ধামা চাপা রাখেন ধর্মাপদ্ধিত কাইত পাত্র পরম নির্মাণ চৈতন্য চৈতামৃত ইত্যাদি হরিভক্তি বিলাসেতে স্মার্ট জন্য কি ওই রকম হওয়াতে গৃহস্থ নিম্ন কোটির কনিষ্ঠ অধিকারী তার জন্য লিখা আছে, এমনকি মধ্যম বৈষ্ণব জন্য লিখা নাই, মহাপ্রভু অনগতের জন্য কীর্তন প্রধান। আমরা অর্চন করছি, আমাদের অর্চন প্রধান নয়, আমাদের কি প্রধান? হরের নাম হরের নাম হরের নাম, এটা দ্বারা কোটি কোটি জন্মের অনুস্বীকৃতি থাকে, তাহলে হরি নামে যে তাহার রুচি হয় এইগুলি বুঝে রাখবে। এই জন্য কোনটি নির্দেশ কাহার জন্য করা আছে এটি বুঝে নিয়ে বক্তব্যে কোনো রাখতে হবে, নাই তো গড়বড় হয়ে যাবে। এই জন্য তোমরা এইসবগুলি বুঝে যে জীবকটি নাই এই সীতাদেবী, এমনকি দ্রৌপদী জীবকটি নয়, তিনি কৃষ্ণের পরিকর সখী, পরিকর সখী তাহাকে বলতেন। এইরকম কর্ম আর কর্মের ফল তাহাকে স্পর্শ করতে পারে, আমি বললাম না যে আমাদের মতো মধ্যম অধিকারী যদি হরি নাম করছে তাহার দুঃখকে মনে করব না যে সে কর্মফল, আমাদের কর্মফল আর নাই, তথাপি ভগবান আমাদেরকে কিছু কর্ম ফলের আভাসের মতন দেখাচ্ছেন। কিসের জন্য? মৌর হম্বলতে তুমি সুখী মৌর হম্বল। জেসে কি রাধাজি কাতি হ্যাঁ হায় হায় কৃষ্ণ কি কৃপা হো, কৃষ্ণ কা মানে সেবা নেই কর সকি, মানে নেই কর সকি কৃষ্ণ কি সেবা, যদি দুর্ভাগা হো তো মানে নন্দ বাবা ক্যা কহতে হ্যাঁ হায় হায় এই ভগবান কে প্রাপ্ত হো আতা কে আমি ছেড়ে দিই, তিনি আমার আমি তাকে প্রসন্ন করতে পারলাম, তিনি কোথা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন মথুরাতে, ওখানে বোন ভাই বেশি ভালোবাসে, পিতা ছিলেন একমাত্র দশরথ, যিনি হা রাম হা রাম হা বলে আর রাম বেড়ো না মরে না, আমি তো মরলাম না, হীরা ধারা অনুতাপ এইগুলি কি করবেন ফল, এই জন্য এইসবগুলি বৈষ্ণবগণকে আদর দিতে হবে সম্মান দিতে, বিশেষ করে যারা সতীর্থের মধ্যে জ্যেষ্ঠ, আজকে ত্রিদণ্ডী মহারাজ বোধ হয় ওই বলছিল না কালকে বলছিল, এই সবগুলি আজকাল দেখছি যে কোথায় উড়ে যাচ্ছে এই বিচারগুলি, তাদের দোষ দেখি তাদের গুণ দেখি না, শাস্ত্রতে বলা হচ্ছে কি পর স্বভাব কর্মণি নিন্দিত না প্রশংসিত, অসুস্থ নিবেশ হয়ে যায়, এই জন্য কারো দুর্গুণ দেখতে হবে না তাদের গুণ গুলি হয় হতে পারে, এদের মধ্যে কি আমার মধ্যে কিছু দোষ হতে পারে, কিন্তু যে হাতে কৃষ্ণের ভজন করছে তার মধ্যে কতগুলি গুণ আছে দেখলে এই বিচার করো, এই বিচার কখন আসবে, প্রথমে আসে না, তে বিক্রম মহারাজের যে বৈষ্ণবতা এখন আমরা উপলব্ধি করছি তার সময় হয়তো নাই উপলব্ধি করছি, এইরকম ভাবে পর্যটক মহারাজ কি আমাদেরও পরে তোমরা তখন মূল্যাঙ্কন করব, এখন আমি করবার সময় এই জন্য বৈষ্ণবগণের দোষ না দেখে গুণ সব সব, নাই তো ওই দোষগুলি তোমার ঘাড়ে চেপে মহানগরকে এইসবগুলি শিক্ষা রয়েছে, তো ওই জন্য আমাদের চৈতন্য ভাগবতের রচয়িতা তিনি বলছেন যে এত পরিহারে যে পাপি নিন্দা করে তার শির উপর লাথি মার, লাথি মারো ঘাস কেন, ও মহাপ্রভু প্রথমে নিত্যানন্দ প্রভু ভালো ছিলেন, তারপরে ওখান থেকে এসে একটি বিবাহ নয় দুটো বিবাহ করলেন, সোনে সোনার এই বালার
কানের দুল,
কানের দুল সোনার আর হাতেতে কি সোনা ছড়ি ডান্ডা আর চারিদিকে বিচরণ করছে, নিত্যানন্দ ছিল ভালো, পরবর্তী কালেতে এই গৃহস্থ হয়ে যে ওইসব ছেড়ে ছেড়ে সন্ন্যাস হয়ে গেল, তারা বুঝে না ভাগবতে ব্যাসদেব এই ব্যাস ও বর্ণন করেছে, ইনি এইসব লীলা দেখিয়েছেন কিন্তু তিনি হচ্ছেন ভগবত তত্ত্ব কৃষ্ণের অভিন্ন, শুধু অস্ত্র আর গায়ের রং থুল শুধু একটা পা, তিনি রাস করেছেন তারও রাস মন্দির ছিল, অতএব যে পাপী নিন্দা করে এইরকম নিত্যানন্দ প্রভুকে তাহলে আমি তাহলে মাথার উপরে তা লাঠি মারব, তাহলে শ্রীনাথ বিষ্ণু কোথায় যদি লাঠি মারেন হ্যাঁ আজ হনুমান মতন আর কে বৈষ্ণব হবে, তিনি কত উচ্চ কোটির ভগবানের প্রেমী ভক্ত আর তিনি কি করলেন রামের বিদ্রোহী সীতার দ্রোহী তার লঙ্কাকে জেরে পুড়ে একেবারে ছাড় উল্টে পুল্টে একেবারে রামনে কত পুত্রকে মেরেছেন প্রায় অর্ধেক থেকে বেশি পুত্রগুলিকে ওই মেরেছেন হনুমান প্রায় অধিকাংশ আর কয়েকটি মেঘনাদ ইত্যাদিকে লক্ষণ মেরেছেন আর কয়েকটি রাম, হনুমানের মতন হতে হবে ত্রিনাথ দেবী শুনে আর এই বৈষ্ণব পরম বৈষ্ণব বৃন্দাবন দাস ঠাকুর, যদি গুরু আমার গুরু কেউ নিন্দা করে ভগবানের নিন্দা করে শাস্ত্রের নিন্দা করে তাহলে তাকে ছাড়বো না, তার জীবাটা কর্তন করে তার মস্তকা পাদাঘাত করব, শাস্ত্র বচনের দ্বারা তার জীবনকে স্তম্ভন করে দিব। আর যদি সেরকম বল না থাকে, শাস্ত্র জ্ঞান না থাকে, আর সেরকম বলু না থাকে, তাহলে কি করবো? ওই সমটকারে কান বন্ধ করে দিয়ে গঙ্গাতে ওই বস্ত্র সমেতে স্নান করে দিয়ে প্রায়শ্চিত করবে। কোন বৈষ্ণবগণের নিন্দা গুরু আর শিক্ষাগুরু দীক্ষাগুরু ভগবানের নিন্দা তো আছেই, এমনকি কোন বৈষ্ণবগণের নিন্দা যদি শুনে তাহলে মুখ স্তব্ধ করে তাহার দোষ দেখে। এইসব যদি শিক্ষা গ্রহণ করে এইগুলি চৈতন্য ভাগবত ইত্যাদি সব শিক্ষা রয়েছে, আপনারা এই সবগুলিকে গ্রহণ করে আর ভগবত ভজন করে। শিক্ষাগুলিকে যদি আপনারা অমল না দেন, পালন না করেন, তাহলে ভজন কিছুই থাকবে, এই দোষ দেখতে 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 নিজে ভ্রষ্ট। আমি এরপরে শ্রীপাদ ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজকে নাই আপনি সামনে আসুন, ওখানে জায়গা আছে, মহারাজের ওখানে ওইখানে এসে বসে কিছু হরি কথা একটু পরে বিশ্রাম করে তারপর কিছু হরি কথা বলো।
ভক্তি বেদান্ত বন মহারাজ বেশ সুন্দরভাবে নিজের বিচার প্রকট করেছে। মহাপ্রভু জগতে প্রকট হওয়ার উদ্দেশ্য তিনি তারা বর্ণন করেছেন। আমি কিছু জন্মদ্বীপের কথা কিছু সামান্য রয়েছে ওই ঠিকই বলে সমাপ্ত করেন। আগামীকাল আমরা রুদ্র দ্বীপে যাব, গঙ্গার ভাঙনেতে কোন কোন সময় এই দ্বীপ পশ্চিম দিকে আসে, কোন সময়তে পূর্ব দিকে আসে। মহাপ্রভুর সময়তে রুদ্রদ্বীপ গঙ্গার এই পশ্চিম পারে আছে, আবার মাঝখানে ও পারে চলে গিয়েছে, আবার হয়তো কাটতে 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 আবার এই দিকে আসে। আমরা গুরু মহারাজের সঙ্গে প্রথমে আসি তখন আমরা পার হয়ে ওদিকে রুদ্রদ্বীপ যেতেন, এই দিকে রুদ্রদ্বীপ ছিল, আর ওই রুদ্রপাড়া নাকি কি আর আর সব গ্রাম এই পাশে বৈকুণ্ঠপুর ইত্যাদি সব এই দিকে ছিল। কিন্তু বর্তমানে কিছু ভাগ ওই দিকে কিছু ভাগ এই দিকে এসে গেছে। এই জন্মদ্বীপেতে আমরা গিয়েছিলাম, সেখানে ওই জন্ম ঋষি পুষ্পুষা ইয়ে সব গঙ্গা নদী বহা করকে লে গই, জবকি ভাগীরথী ভগীরথ মহারাজ নিজে পিতৃগণকে আপনার পিতৃপুরুষ উদ্ধার করলে কে লিয়ে জব গঙ্গা নদী কো লে যা গে। উস সময় মে উনলোকো মরে হুয়ে 60,000 সদর মহারাজ কে ये थे वंशधर माने पुत्र थे, वो सब कपिल देव जी के नेत्रों की ज्वाला से वो मारा गया, और करीब करीब हजारों वर्ष हो गया था, कम से कम तो 10-15-20,000 वर्ष हो गए। वो जल करके खाक हो गए, हड्डी भी अब गलने लग गई, किंतु इतने हजार वर्षों के बाद में गंगा नदी वहां पर ले गए और गंगा के स्पर्श से सबका उद्धार हो गया। गंगा नदी की ऐसी महिमा है। साथ ही साथ में एक बार गंगा में बाढ़ आई और उस बाढ़ में चारों तरफ पानी भर गया। एक ऊंची जगह पर जहां गंगा जी की धारा बह रही थी उसमें एक सांप का बिल था, उसमें पानी पहुंच गया, तो वहीं पर एक सर्प वो पानी में से निकल करके अपने बिल से ऊपर जाना चाहता, तो वो मुख बाहर करके ऐसे ऐसे देख रहा था कि किधर जाए। इतने में गरुड़ जी वहां पर पहुंच गया और देखा सांप को, और उन्होंने अपने पंजों से उसका सिर पकड़ करके खींचा
खाने के लिए, तो वो सांप का शरीर बिल से निकल करके और गंगा नदी के जल में उसकी पूंछ स्पर्श हुई और गरुड़ जी उसको लेकर के उड़ रहे थे, इतने में वो मर गया। तो हुआ क्या, गंगा नदी के स्पर्श से इतनी महिमा उनकी कि वह सांप अपना यह शरीर छोड़ करके चतुर्भुज रूप हो गया, और चतुर्भुज रूप होकर होने पर गरुड़ जी क्या करे, उसको अपने पीठ पर लिया और पीठ पर लेकर के बैकुंठ पहुंचे। ऐसी गंगा नदी की महिमा है। अकबर के समय में जीव गोस्वामी थे, एक समय गंगा नदी के तट के रहने वाले राजा महाराजा सामंत अकबर के दरबारी आगरे में वो आए थे। उस समय में जमुना के किनारे में रहने वाले महाराज के दरबारी राजा सामंत और उधर गंगा के समीप में रहने वाले राजा महाराज सामंतगण दोनों अकबर से के दरबार में परस्पर तर्क वितर्क करने लगे। गंगा के किनारे रहने वाले लोगों ने कहा गंगा श्रेष्ठ है, और जो जमुना के किनारे रहने वाले उन्होंने कहा जमुना जी श्रेष्ठ है। दोनों तर्क वितर्क करने लगे, बहुत विचार हुआ किंतु निर्णय नहीं हो सका ये गंगा जी श्रेष्ठ हैं कि जमुना। अकबर जी को कोई प्रमाण चाहिए था, उन्होंने पूछा जैसे यहां पर ऐसा कोई वैष्णव है जो शास्त्र का विचार जानता हो और इसकी मीमांसा कर सके। लोगों ने बताया कि वृंदावन में जीव गोस्वामी है, किंतु वृंदावन से कहीं रात में बाहर नहीं जाते। अकबर ने अपना बीरबल को या किसको भेजा प्रतिनिधि के रूप में और उनको बुलवाया। उन्होंने कहा कि मैं प्रदेश से बाहर नहीं जाता, अंततः रात में नहीं जाता, तो उनके लिए घोड़ों के रथ की व्यवस्था की गई और बड़े तीव्रगामी घोड़ों वाले रथ पर उनको ले जाया गया सवेरे, और वहां पर उस सभा में पहुंचे। यही प्रश्न फिर अकबर ने उनसे किया, ये महाराज आप बतलाइए, आप तो शास्त्रज्ञ हैं, जमुना जी श्रेष्ठ हैं कि गंगा जी, और क्यों प्रमाण के साथ? जीव गोस्वामी ने कहा देखो भाई, निर्णय करना बहुत कठिन नहीं है, बहुत सहज है। गंगा जी का महात्मा अभूतपूर्व है, ये जो उदाहरण दिया, भगीरथ जी ने अपने पितरों का उनके जले हुए राख को या हड्डी उसके स्पर्श से उनका वैकुंठ गमन हुआ, और भी बहुत से ऐसे प्रमाण है शास्त्रों में भी लिखे गए। जमुना नदी के तट पर ब्रज पर ब्रज बसा है, जमुना नदी के तट पर ये गंगा जी हैं। कौन? कृष्ण उनके वैभव प्रकाश बलदेव प्रभु उनके मूल संकर्षण के अंश हुए महासंकर्षण के एक अंश हुए कर्णाब्धिशाली विश्व, और उनके हुए गर्भदशाई, और उनके अंश हैं ये वामन और अवसाद। वामन जी कृष्ण के अंश के कला के विकला हैं, और उनके चरणों की धौत ये गंगा जी हैं जिनकी महिमा इतनी है। और जमुना जी क्या हैं? ये विशाखा देवी है, कृष्ण की प्रिया है जमुना, महारानी कृष्ण की पाटरानी है, तो पटरानी बड़ी है कि उनके अंश के कला के विकला के चरणों की धौ गंगा जी बड़ी है। आप ही लोग मेरे में, तो सब लोग उनके उत्तर से संतुष्ट हुए जे गंगा जी से जमुना जी श्रेष्ठ है। गंगा जमुना जी दोनों बहन हैं, बड़ी बहन गंगा है और छोटी बहन जमुना जी है, किंतु जमुना जी छोटी बहन होते हुए भी बड़ी सुंदरी है, बहुत सुंदरी अपूर्व और बड़ी गुणवाली है, इसलिए कृष्ण की ये पटरानी हुई। वही द्वारका में भी कालिंदी है, वही यहां पर विशाखा देवी है, इसलिए पाठ रानी की महिमा आदि। गंगा नदी के लिखा है हमारे रघुनाथ दास गोस्वामी या किसने लिखा है, गंगा इत्यादि जो तीर्थ हैं इनका स्पर्श करने से आदमी पवित्र होगा और जमुना जी का नाम स्मरण करते ही आदमी पवित्र हो जाता है। ये जमुना जी हैं क्या? कृष्ण जरा काले हैं ना और काजल पहनते हैं, और कृष्ण जब भी गोपियों के साथ में जमुना में विहार करते हैं तो उनका यह अंगराग सब भूल करके और वो जमुना जी काली हो गई। कृष्ण जी हैं श्याम, जमुना जी भी काली हो गई, इसलिए जमुना का कितना भाग। जितने भी कृष्ण के रास इत्यादि हुए हैं, चाहे बंसी भट्ट हो, भंडीर भट्ट हो, चाहे और हो, सब जमुना के किनारे के कुंजों में ही है। ये गोवर्धन को आज दूध देख रहे हैं, ये गोवर्धन भी उन्हीं के पास में रसौली एक ग्राम है जहाँ रास हुआ है, वो भी गोवर्धन के तट पर। ऐसा प्रमाण मिलता है कि वहां पर जमुना नदी वैसे बहते हुए छूती हुई किधर से मथुरा आई, जमुनावती। इसलिए जमुना जी की महिमा अपार है। गंगा आदि तीर्थों में परिसेवित पाद पद्मा, ये जमुना गंगा नदी इत्यादि सब समय जमुना की महिमा वर्णन करती हैं, ऐसे ये इनका प्रभाव। किंतु एक बात और है, गंगा नदी गंगा देवी तो बड़ी बहन है ना, वो भी कम नहीं है, वो भी कम नहीं है।
महाप्रभु
कम क्यों नहीं है? अच्छा, वृंदावन में जमुना जी और हिमालय से आकर के भागीरथी गंगा दोनों प्रयाग में मिली, और उस समय में गंगा जी तो बड़ी बहन है, तो जमुना जी ने अपनी बड़ी बहन को प्रणाम किया। गंगा जी कहती हैं, ये देखो तुम हमारी छोटी बहन है, किंतु सुहाग तुम्हारा बहुत बड़ा है। सुहाग माने सुहाग तुम्हारा बड़ा है, तुम ऐसा करो कि तुम हमको अपने में लेकर के और कृष्णचंद्र के चरणों में पहुंचाओ, जैसे उनकी लीला इत्यादि को हम देख सके। जमुना जी बड़ी नम्र होकर के उनको अमुक में समा लिया और समा करके आए, भाई कहां नवनीत में। इसलिए जमुना जी के अंक में ही यहाँ गंगा जी उनके परम आराध्य, इनके जमुना जी के परम आराध्य कौन है? राधा कृष्ण दोनों, उनके प्राण प्रियतम राधा जी के हैं कृष्ण, वही सचिनंदन गौर हुए हैं, वही गौर हरि जी के जितनी लीलाएं हैं जमुना जी के माध्यम से कृष्ण वहां पर गंगा में विहार करते हैं, विशेष करके नवनीत लीलाएं। इसलिए वहां पर फिर दोनों का ही मिलन और दोनों का ही प्रखंड है। ये गंगा जी, इस दृष्टि से गंगा जी कौन है? गोलोक वृंदावन में कृष्ण की राधा जी की एक सहेली है। एक समय वो गंगा के साथ में वो कुछ एकांत में वार्तालाप कर रहे थे, इतने में श्रीमती राधिका जी पहुंची, देखते ही कृष्ण तो लज्जित होकर के वहां से भागे और जमुना जी वो गंगा जी पानी का रूप धारण किया। वही फिर ब्रह्मा जी के कमंडल में आया, कर्णाद्र शाही विष्णु का जल उसी से निकला, और फिर वहीं से गंगा नदी जी प्रकट होकर के नवद्वीप में दोनों महाप्रभु जी के लीलाओं का, अंतरंग लीलाओं का आस्वादन किया। यहां तक कि समुद्र भी उन्हीं के निकट में आकर उनके माध्यम से समुद्र गढ़ी में चैतन्य महाप्रभु के लीला कथाओं का वो दर्शन किया, उसका आस्वादन। इसलिए यहां पर कौन बड़ा कौन छोटा ये विचार करना जरा कठिन होने पर भी जमुना नदी का महात्म्य कुछ अधिक मालूम पड़ता है, जिसमें राधा कृष्ण दोनों विहार करते थे सारे गोपी। तो बोलो गंगा महारानी की जय, जमुना सप्त देवी की जय, हरिनाम संकीर्तन की जय, सचिनंदन गौर हरि की जय, गौर प्रेमानंद।
राधा की महाप्रभु और गंगा विहार।